الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد محترم بھائی دوستو আগামীকাল ফজরের পরে তোর বয়ান হবে না, এজন্য একটা বিষয় যে জিনিসটা আমাদের ধ্বংসের কারণ এবং ওই জিনিসটা না থাকলে মানুষ আল্লাহকে পেয়ে যায়, যে জিনিসে মানুষকে ধ্বংস করে দেয় ওটা ওই জিনিস যে জিনিসে ইবলিসকে ধ্বংস করে দিয়েছে। আর এই জিনিস মানুষের মধ্যে আসে ভালো কাজ করলে, কাজ করলে নামাজ পড়লে, রোজা রাখলে, দান করলে, কথা বলেননি, চোর তো নিজেকে চোরই মনে করে, জিনাকার নিজেকে জিনাকারই মনে করে। এই জন্য আমি আপনাদেরকে শিখিয়েছি গুনার উৎস কয়টা, শয়তান এবং শয়তানের কারণে যে গুনাহ হয় সেটার নাম শয়তানি গুনাহ, আর নফসের কারণে যে গুনাহ হয় সেই গুনার নাম নফসানি গুনাহ। আচ্ছা, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, হাদিস শরীফ শুনছেন না, যে মানুষের কি করা পরনিন্দা গীবত এটা জিনার থেকে কি খারাপ, কারণ গীবত হল শয়তানি, গীবত হল শয়তানি গুনাহ, আর জিনা হল নফসানি গুনাহ। জিনা হল কোন নফসানি গুনার কারণে ঈমান নষ্ট হয় না, কিন্তু শয়তানি গুনায় কি হয়ে যায়, ঈমানই হারায় যায়। আবা ওয়াস্তাক পারা ও কানা মিনাল কাফিরিন, এ কাফির হয়ে গেল কে, শয়তান। কিসের কারণে? শয়তান অহংকারের কারণে। কিসের কারণে? তো যত শয়তানি গুণা আছে শয়তানি গুণায় মানুষের ঈমান নষ্ট করে দেয়, নফসানি গুণায় মানুষ কি করে না, ঈমান নষ্ট করে না, বরং নফসানি গুণা যদি করে তাহলে বান্দার ঈমান আরো তার হেফাজত করে। হাদিসে আসলে তার অর্থ যদি কোনো ব্যক্তি চুর জিনা করার ইচ্ছা করে তো ঈমান থাকতে সে জিনা করতে পারে না, তখন তার ঈমান চলে যায় উপরে মাথার উপরে। কেন যায় এ ব্যাপারে বাদ মুহাদ্দিসিন বলেন যে যায় এই কারণে যে আল্লাহর আজাব যে তার উপর নাজেল হবে, এই আজাব যাতে করে তার উপরে নাজেল না হইতে পারে, তো ঈমান উপরে যাইয়া তাকে কি করে হেফাজত করে। তো নফসানি গুনাহ করতেছে ঈমান খতম হয়ে যাচ্ছে না ঈমানের তারা হেফাজত করতেছে, কিন্তু শয়তানি গুনাহ করলে ঈমান থাকে না, ঈমান বের হয়ে চলে যায়, সে ব্যক্তি কাফের হয়ে যায়। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে মাশাআল্লাহ অনেক ইবাদত করে, যখন কোনো ব্যক্তি ইবাদত করে দিনদার দিনের পথে আসে তখন তারে শয়তানে নফসানি গুনাহ তো করাইতে পারে না। এই যে মনে করেন পাগড়ি পরা, আপনি কি এই যে লঞ্চের ভিতরে বসে একটা মেয়ে মানুষের সাথে গল্প দিতে পারবেন? পারবেন না। এই পাগড়িতে, এই জন্য আমি আমার মনে পড়ে ওই যে আমাদের চরমনের মরহুম ইরশাদ ছিলেন মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি আমাকে অনেক মহব্বত করতেন করাচি জায়গায়। তো আমি ওনাকে একবার বললাম যে এই যে পাগড়ির উপরে আপনি এত জোর দেন কেন, ইসলামে পাগড়ির উপরে এত জোর নাই শরীয়তে। তো উনি আমাকে বলেন মুক্তি সাহেব আপনি তো আমাদের বরিশাল যান নাই, বরিশালের মধ্যে ওই ছাগল দিয়ে টেকেটা করাই দেয়, ছাগল আছে না ছাগল, তাই মানুষের জমির ভিতরে যে চলে যায় যাই খেয়ে ফেলায়, তাই জন্য ওইখানে বরিশাল এলাকায় যায় দেখবেন এই যে এরকম একটা লাঠি মানে গাছের ডাল দুই ভিড়ি কাট এটা ওর গলায় দিয়া নিচে আর একটা দিয়ে দেয়, তো ওইটা নিয়ে ও খায় যাই দেখবেন বরিশালে। তো এখন কোন ঘর মানে জমির ভিতরে যদি মুখ দিয়ে যাইতে যায় তাই কিসে বেঁধে যায়, হ্যাঁ
ওই ওইটার নাম কি? ওইটার নাম ওই আমার মনে হয় যাকটু করে বলছেন টেকাইটা ফিরকাঠি, ওইটা কি বাইকে দেয়? তিনি বলেন যে আমার নিকটে যখন মুরিদ হয় আমি অনেক পরিচিত, তাদেরকে তো প্রত্যেকদিন আপনাদের মতো সবক দিতে পারি না, যার কারণে আমি ওদেরকে মুরিদ হইলেই বলি টেকাইতে পড়ো, পাগড়ি একটা ঝুলাই দিয়ে গলায় যেন আমাদের সময় কি পড়বা, পাগড়ি পড়বা, সুন্নতে লিবাস পড়বা, দাড়ি রাখবা, এইটা আমার টেকাইটা। তো যেখানেই থাকে পাগড়ি একটা কান্ধের উপর ঝুলানো থাকে, তো ওই পাগড়ি লইয়া সিনেমা হলে যেতে পারে, পাগড়ি নিয়ে ঘোরার কাজ করতে পারে, এই জন্য আমি এটার এটার উপর জোর দেই, যার কারণে দেখবেন চলনা বিশ্বের মুদি দেখেন এই দেখো ওই দেখুন আছে ওই দেখুন দেখুন সবাইকে তো একটা কি আছে, হ্যাঁ পাগড়ি আছে। উনি বলেন যে এটা আমার টেকাইটা, এইটা দিয়ে দেই, যার কারণে আলহামদুলিল্লাহ গুনার থেকে বেঁচে যায়, আলহামদুলিল্লাহ বহুত ভালো কথা না, বহুত ভালো কথা, আল্লাহ পাকের মেহরবানি। তো এই জন্য দোস্ত আপনি নেক পথে গেছেন, পাগড়ি ঝুলেছেন, আগে পাগড়ি ডাঙ্গি ছিল না, আগে ছিলেন মহল্লার শয়তান, অনেক মাস্তান দেখেন না, তারাও এখন পাগড়ি গলায় রাখে, আগে ছিল কি মাস্তান, আগে ছিল বদমাস, আগে ছিল সন্ত্রাস, এখন পীর সাহেবের কাছে মুড়ি ধরে কেছে পাগড়ি বান্ধে, তো সে কি আর ওই আগের শয়তানি করতে পারবে, পারবে নফসানি গুণ আর করতে পারবে না, কিন্তু শয়তান দেখে যে ও তো নফসানি গুণ আর থেকে বেঁচে গেছে, তো রে আমি যাতে ধ্বংস হয়েছি ও ইবাদত করছে না, কটুক করছে, ইবাদত করতে করতে জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত গেছে, এত প্রমোশন হয়েছে, আর সেখান থেকে একটা গুণার কারণে ধ্বাম করে জমিনে পড়ছে, কথা বুঝছেন? তো এই জন্য দোস্ত বিষয়টা হল শয়তানে তখন চেষ্টা করে নফসানি গুণা তো করাইতে পারবে না, কি গুণা করায়, শয়তানি গুণা, শয়তানি গুণা কি করে, সে জান্নাত জাহান্নামের কন্ট্রাক্টর বানায় দেয়, তারে বলে যে ভাই আপনি যেন বড়লোক মানুষ, ধনী মানুষ, ইচ্ছা করলে কত খারাপ জায়গায় ঘুরতে পারতেন, এই রমজানে এই করতে পারতেন সেই করতে পারতেন, সুবহানাল্লাহ আপনি এখানে মসজিদে এসে ইতিকাফ করতেছেন, কত বড় আল্লাহওয়ালা, এইটা বলে কে, শয়তান। তখন সেই লোকটা যদি মনে করে হ্যাঁ তাই তো, আবার অনেকে বলে কি ছিলেন ভাই আল্লাহ তো মেহরবানি কি হয়ে গেছেন, শয়তানে বলে ওয়াজ দেয় শয়তানে, আর সে মনে করে যে হ্যাঁ তাই তো ভাই কি ছিলাম, কোন গুনামি করি নেই, এখন তো আলহামদুলিল্লাহ মসজিদ ছাড়া কিছু বুঝি না, পাগড়ি বাঁধে থাকি, পাগড়ি গলায় ঝুলে থাকি, তো নিজের কি মনে করলো, বুজুর্গ মনে করলো এ বাস শেষ। আমাদের থানবি বলেন বান্দা জিস ওকত আপনি কো আপনি নজর মে কুছ সমঝতা হ্যায় আল্লাহ কি নজর সে গির জাতা হ্যায়, বা আল্লাহ নিকটে সবচেয়ে খারাপ হলো বড়ত, কারণ আল্লাহ বলেন আমি বড়, আল্লাহ বলেন আল কিবরিয়া ওয়াল হৃদায়, বড়ত হলো আমার চাদর, এই চাদর নিয়ে যদি কোনো ব্যক্তির টানাটানি শুরু করে দেয়, আমার বড়ত্বের চাদর নিয়ে যদি কোনো ব্যক্তি কি করে টানাটানি শুরু করে দেয়, তার আমি ঘাড় ভেঙে দিই, তো আল্লাহ যদি কারো ঘাড় ভেঙে দেয় তার ঘাড় কি আসে উঠাইতে পারবে বাবা, তো এই জন্য শয়তানি তখন কি করে আইসে প্রশংসা করে, হুজুর সুবহানাল্লাহ এই আপনি আসার কারণে এখানে কত বড় মাদ্রাসা হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, আপনি চমকাই দিচ্ছেন এলাকারে, এই যে বললো না, আর সে বলে হ্যাঁ তাই তো সুবহানাল্লাহ, এই শুনছ এই লোকটা কি বলে শুনাই মানুষ, দেখো এই যে তোমরা বুঝলো না, এরা বুঝছে বাহিরের মানুষ এসে বুঝছে দেখাইলে মানুষে, এটা শয়তানি গুণা, কি গুণা, নফসানি গুণার দ্বারা মানুষের ওই ক্ষতি হয় না যেই ক্ষতি শয়তানি গুণার দ্বারা হয়, নফসানি গুণার দ্বারা শুধু গুণা হয়, শয়তানি গুণা গোনাও এবং ইমানও কি করে দেয়, কি করে দেয়, শয়তানের ইমান আছে, অর্থাৎ শয়তান যদি গুণা করায় দেয় সেই ব্যক্তিরও কি থাকে না, ইমান থাকে না। এই জন্য আমার দোস্ত সবচেয়ে বড় জিনিস হল আমাদের এই তরিকার ভিতরে নিজেকে মিটানো, নিজেকে নিজেকে আমি কিছুই না, আমাদের একাবেরা বলতে নি হাই মেরা এজাজ কে মায় কুছ ভি নেই হো, এটাই আমার সম্মানের কারণ যে আমি কিছু না,
কুছ হোনা মেরা দিল্লা তো খারি কাছে বল হে আমি যদি কিছু হয়ে গেছি এরা বুঝি দিলে আমি গেলাম বেঁচেতে। এই জন্য আমাদের সমাজে মানুষ যদি চেয়ার না দেখে আমার চেয়ার করে কমিটির সভাপতি সভাপতি বলেন আমার চেয়ারটা কই কথা বলেন আমাদের এলাকাটা কি বলতেন ইহাই হাম থাক নিশিনুকুম আসনাত মেনা বেটাও ও ভাই আমাদেরকে যে চেয়ারে বসে না কারণ চেয়ারে বসানোর কারণে তুমি তো আমার ইজ্জত দিচ্ছ কিন্তু আমি আসলে কিন্তু বেইজ্জত হয়ে যেতেছি হাম খাক নিশিনুকুম আসনাত মেনা বেটাও ইশক কি তাওহীন হে এজাজ নেই হে এর কারণে আমাকে তুমি বেইজ্জত করে দিলাম ইজ্জত দিল না কারণ আমি যদি ওই চেয়ারে বসে মনে করি যে হ্যাঁ আমি চেয়ারের উপযুক্ত বা গেছে সব সব কি গেছে কথা বুঝছেন হ্যাঁ এই জন্য আমাদের সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ নাম শুনছেন না সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ বড় মানুষ ছিলেন বড় সাহিত্যিক ছিলেন আদিব ছিলেন এবং আরব এবং আজমের ভিতরে সব জায়গায় ওনার প্রসিদ্ধি ছিল আরব দেশে যাইয়া এমনভাবে উনি আরবিতে বয়ান করতেন আরব দেশের মানুষ আশ্চর্য হয়ে যেত যে একজন আজমি মানুষ এত সুন্দর আরবিতে কথা বলে তো উনি প্রথম দিক দিয়ে পীর মুরিদি পছন্দ করতেন না কারণ পীর মুরিদির বিরুদ্ধে নিজের কি বলতে হবে আমি কিছুই না এই জন্য অনেকে আবার জিজ্ঞেস করতে হুদলাকে রাজনীতি করেন না কারণ অনেক রাজনীতি আলোরা আসে আমার এই বানাবে ওই বানাবে সেই বানাবে আমি বলতে পারি আমার দ্বারা সম্ভব না কারণ রাজনীতির ভিতরে নিয়ম হল নিজেকে বড় করে দেখানো অন্যকে কাজে ও যে দাঁড়াইছে ও কি ভোটের উপযুক্ত ভোট দিবে না আমারে আমি এই করছি এই করছি এই করছি এই করছি এর নাম হলো কি রাজনীতি মানে অন্যরে দাবাও নিজের উঠাও তাহলে না ভোট পাওয়া যাবে বর্তমানে তাহলে ভোট পাওয়া যাবে আমি যদি বলি বলতে ভাই আমি তো কিছু জানি না একেবারে আমার একেবারে কোনো কিছু নাই আমি আজ পর্যন্ত আপনাদের কোনো ক্ষেত্রে কিছুই করতে পারিনি মানে কি করবো আপনারা এইগুলো যদি আমি কিছু করতে পারিনি বলি তো মানুষ কি বলবে হাসবে না হাসবে তো রাজনীতির সাথে আমি এটাকে মিলাইতে পারি না আমি যেই নীতি করি এই নীতির সাথে রাজনীতিকে মিলাইতে পারি না যার কারণে আমি রাজনীতির কোনো পার্টির সাথে সম্পৃক্ত নাই আমি বাল্যকালে ছিলাম না এখনো নাই কথা বুঝছেন তো এই আমাকে বলতেছিলাম যে সুলাইমান নদভী রহমতুল্লাহ তো উনি শেষের দিকে চিন্তা করলেন এ বাবা এই এদিক এদিক করে বস কারণ ওই যে গিলাস তো হেলানিতে বসলে তারপর গিলাসটা ভাঙে যেতে পারে বা আচ্ছা তো সাহেব সুলাইমান নদভী রহমতুল্লাহ চিন্তা করলেন যে চলো সব কিছু তো শিখলাম দেখলাম সুলুক তরিকা পীর মুরিদি একটু দেখি এর ভিতরে কি আছে তো অনেক উনি চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নিয়েছেন যে হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ নিকটে যাবে ওনার সহমতে যা একটু বসবেন তো উনি যখন গেছেন তখন হজরতে বয়ান করতেছিলেন কোন থানবী ওনার খানকা গেছেন বয়ান করতেছিলেন তো বয়ান অবস্থায় যা বসলেন বসার পরে বয়ান শুনছে আজিব বয়ান কারণ আল্লাহ তো বলে হল উপর থেকে কারণ তাদের কলবের যোগাযোগ কার সাথে হয়ে যায় আলিমের সাথে হয়ে যায় তখন আলিম ডাইরেক্ট তার কলবের উপরে দেয় তার জবান স্পিকার হয়ে তার জবান দিয়ে বের হইতে থাকে এই জন্য আল্লাহওয়ালাদের এলিম খতম হয় না এই না এই জন্য আমাদের তারা বলতেন ওয়াজ দুই প্রকার ওয়াজ কয় প্রকার হ্যাঁ একটা হলো আমাদি একটা হলো আওয়ারদি একটা হলো আমাদি একটা হলো আওয়ারদি আওয়ারদি ওয়াজের অর্থ হলো আপনি একটা বই প্রস্তুত দেখে একটা বিষয়ের উপরে কি করে আসলেন ঠিকঠাক করে এসেছিলেন ওয়াজ বানা নিয়ে আসলেন এখানে এসে ছেড়ে দিলেন বেরে নেমেদের টেপ করে এখানে এসে কি দিলেন ছেড়ে দিলেন তো এটার নাম হলো আওয়ারদি আর একটা হলো আমাদি আমাদান আনা তার অর্থ হলো আপনি এখানে আল্লাহর পর ভরসা করে খালি হয়ে বসলেন কি হয়ে দিলের যোগাযোগ কার সাথে আল্লাহর সাথে করে দিলেন তো আল্লাহ আপনার দিলের ভিতর দিল আর আপনার জবান দিয়ে বের হইল এখন আল্লাহর কথা কি শেষ হবে আল্লাহর ইলম কি শেষ হবে আল্লাহর ইলম শেষ হবে না কথাও শেষ হবে এটার নাম হল আমাদি। কথা বলছেন তো, হযরত তো বয়ান করছেন, হযরত তো কত বড় মানুষ ছিলেন, মুজাদ্দিদ জামানা ছিলেন, এক এক বয়ান দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত করতেন হযরত আলী, দাঁড়ায় দাঁড়ায় করতেন, লাঠি হাতে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় করতেন, মানুষ লিখত বড় বড় আলেম, ছোট মোটো না, আমার মতো সলিম উদ্দিনা, জামাল ওসমানী, মুক্তি শফি, হযরত মাওলানা সাদর সাহেব, শাফদুল ফরিদ পুরী, মোহাম্মদুল্লাহ হাফিজি, মাওলানা আথার আলী সাহেব, বুঝলেন নাই, মাওলানা খান মোহাম্মদ সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুল সরিন রহমতুল্লাহ আলী, বড় বড় মানুষ, ওরা খালি কি লিখতে থাকতেন। তো ওই সৈয়দ সুলাইমান নদভী আসতেন, বসতেন বয়ান শুনতে, বয়ান টান শুনিয়া তার মনিরা বলছেন সেটা হল যে হামনে পুরি জিন্দগি জিসকো ইলম সমঝা থা ও তো সরাসর জাহল হে, এলেম তো ইস বড় মিয়া কে পাস হ্যাঁ, যে আমরা পুরো জীবন যেটাকে এলেম মনে করছিলাম ওটা তো যে এলেম না রে বাবা, এলেম তো এই বড় মিয়ার নিকটে আছে। তারপরে বলছে জানে কে আন্দাজ সে তকরির কি ফির না পয়দাশু হয়ে বাতিল হুয়া, আজ হি পায়া মজহব কুরআন মে জেসে কুরআন আজ হি নাজিল হুয়া। হযরতের এই যে আল্লাহওয়ালাদের নিকট যারা যায় তারা শয়তান গুমরা করতে পারে না, ইমাম রাজিন আহমদুল্লাহ কথা শুনছেন না, শয়তান কি করেছিল একশো দলিল বানাইছিলেন, শয়তান মরার সময় এসে হাজির হয়েছে, শেষ পর্যন্ত নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ সহমত অল্প সময়ের জন্য গেছিলেন, উনি ওখান থেকে পানি মারছেন, ইমাম রাজি বলো বেলা দলিলে আল্লাহ, আল্লাহর জন্য আবার দলিল কিনে বেড়া, বাস এই বলছেন শয়তান বাঁচছে যে এখন তার দলিল নেই, আমি তো দলিল দিব, যুক্তি দিব, যুক্তি থেকে ফ্যান্ডার করছে সে, এখন বেলা দলিল এলে আমার দলিল কি, আল্লাহ ইমানের সাথে দুনিয়ার থেকে একটা কাল হয়ে গেছে। এই জন্য আল্লাহওয়ালাদের সহমতে যারা যায় তারা বেইমান হয়ে মরে না, এই জন্য ইয়াজিদু হালাওয়াতাল ইমান, মিশকাত শরীফে দেখবেন হাদিস আছে, তিন প্রকার জিনিসের কারণে ইমানের মধুরতা পাওয়া যায়, তার ভিতরে একটা আছে রজুলান তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য কি করছে ভালোবাসা করছে, পীরের মানুষ ভালোবাসে কিসের জন্য আল্লাহর জন্য, পীর ভালোবাসে কিসের জন্য আল্লাহর জন্য, তো যারা আল্লাহর জন্য ভালোবাসে তারা ইমানের মধুরতা পায়, আর ইমানের মধুরতা এমন একটা জিনিস যে ইন্না হালাওয়াতাল ইমান ইজা দাখালাত কালবান লা তাখরুজু মিনহু আবাদা, ইমানের মধুরতা যখন আল্লাহ পাক কোন ব্যক্তির কলবের ভিতরে দান করেন সেটা আর কখনো বের হয় না, অফিহি ইশারাতু ইলা বাশারাতি হুসনিল খাতেমা, তার অর্থে ইমানের মধুরতা যদি কোনো ব্যক্তি পাওয়া যায় আল্লাহ পাক তাকে ইমানের সাথে মৃত্যু দান করবেন। তো যে আল্লাহ আমাদেরকে আমরা মহব্বত করি কিসের কারণে, টাকার কারণে, দুনিয়ার কারণে, কিসের কারণে আল্লাহর জন্য, কিসের জন্য এই যে হব্ব ফিল্লা, এটার নাম হল হব্ব ফিল্লা, আল্লাহর জন্য মহব্বত। তো যাই হোক, তো হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন জানে কে আন্দাজ সে তকরির কি ফেনা পয়দা শুভায়ে বাতিল হুয়া, আজ হি পায়া মজহব কুরআন মে জেসে কুরআন আজ হি নাজিল হুয়া। এরপরে হযরত পরিচয় তো হয়েছেই, হযরত যখন যাবেন তখন হযরত থানবী রহমতুল্লাহকে বলেন হযরত ওয়ালা কুছ নসিহাত ফরমাইয়ে, কুছ নসিহাত ফরমাইয়ে, আল্লাহ ওয়ালাদের নিকট গেলি বলবেন যে হযরত কিছু নসিহাত করেন, নসিহাত শোনার জন্য যাবেন, বুঝছেন তো, উনি কি বলছেন কুছ নসিহাত ফরমাইয়ে, হযরত থানবী নিজে লিখছেন যে তখন আমি চিন্তার ভিতরে পড়ে গেলাম যে এত বড় মানুষে কি নসিহাত করব, কত বড় মানুষ তারে আমি কি নসিহাত করব, তখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হলাম, কার দিকে, তখন আল্লাহ তাআলা যে কথা আমার দিলের ভিতর দিছেন সেই কথা বলছি। তো উনি বলছেন যে মাওলানা আপ আদম ফাজেল আদমি হে, আপ তোমায় ক্যা নসিহাত করো, আলবত্তা হামারে ইস তরিক মে অব্বল আখির আপনি কো মিটানা হ্যায়, এই যে এখানে হাত দিয়ে কি বলছেন, হামারে ইস তরিক মে অব্বল আখির আপনি কো মিটানা হ্যায়, এরম দিছেন হযরত দিলের উপর হাত রেখে ঝটকা মারছেন। হযরত সৈয়দ সুলাইমান নদভী বলেন যে হযরত তো ঝটকা মারছেন তার দিলে, কিন্তু আমার দিলের ভিতর যে ছিল যে আমি বড় সাহিত্যিক, আমি বড় আদিব, আমার এখানে প্রসিদ্ধি এই সেই, এই সব কিছু একদম আমার দিলের থেকে বের হয়ে চলে গেছে, একদম বের হয়ে চলে গেছে। এরপরে উনি একটা শের বলছেন, এই যে এই কথাটা আমি বলার জন্য আপনাদেরকে বসেছি, কথা আমার কথা শেষ, আজিব কথা,
সেটা হল অহংকার থেকে মুক্তি ওই ব্যক্তি পায় যে ব্যক্তির সামনে আখেরাত থাকে, ফিকরে আখেরাত থাকে, কি থাকে আখেরাতের ফিকির, যে ব্যক্তির মধ্যে কিসের ফিকির পয়দা হয়, আখেরাতের ফিকির পয়দা হয়, সেই ব্যক্তি অহংকার থেকে কি পায়, মুক্তি পায়, নাহলে মুক্তি পাওয়া যায় না রে বাবা। তাহলে সে তো এখানে দেখে আখেরাত দেখে না, কোথায় দেখে, এই আমি যেখানে যাই মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে, আমি যেখানে যাই মানুষ নালে টুকবির দেয়, বোঝেন নাই, সব মানুষ বলে যে অমুক ভাই এমন, অমুক ভাই এমন, এই যে বলে এলো দুনিয়া দেখে, তখন অহংকার পয়দা হয়, কি পয়দা হয়, আর অহংকার মুক্ত কখন হয়, যখন আখের আত্মার কি থাকে, হায় আমার কি উপায় হবে, হায়। এই জন্য ধারণ বলতেন না জানে আশাফানি কেমকে দিন কে হাল হোকা, হায় হায় আমি জানি না, এখন তো মানুষ জুতা সুতা করে কেমকের দিন আশাফানি কি উপায় হবে, কি হবে, এই যে ভবিষ্যতে কি হবে, আখেরাতে কি হবে, এটার নাম ফিকরে আখেরাত, এটার নাম ফিকরে আখেরাত। এই আখেরাতের ফিকির যখন কোন ব্যক্তির ভিতরে পয়দা হয়, আল্লাহ পাক সেই ব্যক্তিকে অহংকার মুক্ত জীবন দিয়ে আল্লাহর ওলি বানায় নেয়, কথা বুঝছেন তো হযরত। এই যে হযরত থানবীর সোহবতের পরে এই যে রকম ঝটকা খাওয়ার পরে কি বললেন, হাম ইহা এসে রাহে ইয়াকে ওয়সে রাহে, হাম ইহা এসে রাহে ইয়াকে ওয়সে রাহে, আমি এখানে নেতা, আমি এখানে এই, আমি এখানে সেই, আমি এখানে হুজুর, আমি এখানে মহতারাম সাহেব, বোঝেন নাই, আমি এখানে মুফতি সাহেব, মহাদ্দেব সাহেব, এই যে হাম ইহা এসে রাহে ইয়াকে ওয়সে রাহে, উহা দেখনা হয় কি কেসে রাহে, উহা মানে এখানে যাই হইলাম হইলাম, এতে কি আসে যায়, আসল তো দেখতে হবে আমার ওখানে কি উপায় হবে, ওইখানে যদি ভালো হয় ভালো জায়গা, ওখানে খারাপ হলে তো ওইখানে আমি আমি জানি ওইখানে কি হবে, তো ওইখানে যা হবে সেইটা না জানার আগে আমি যদি নিজেকে বড় হুজুর মনে করি তো এটা বোকামি ছাড়া আর কিছু না, বোকামি ছাড়া আর কিছু না, যার কারণে হযরত বলছেন হাম ইহা এসে রাহে ইয়াকে ওয়সে রাহে উহা দেখনা হয় কে কেসে রাহে, এখানে যেরকমই থাকি না থাকি এটা কোনো ব্যাপার না, দেখতে হবে। এই যে মনে করেন যে একটা মানুষ মরে যায়, মরার পরে সেই লোকটা কবরে দেওয়ার পরে বাড়িওয়ালা না বাড়িটা রিক্সাওয়ালা না প্রেসিডেন্ট এগুলো কি দেখে, আরে বনানের কবরস্থানে কবর হওয়া ভিন্ন কথা, এতে কি হয়, মাটির নিচে মাটির উপরে, একটাকে বলা হয় জহরুল আর্জ, একটাকে বলা হয় বাতনুল আর্জ, জহরুল আর্জ বাতনুল আর্জ, জহরুল আর্জ মানে জমিনের পিঠ, আমরা পিঠের উপরে আছি, যাইতে হবে কোথায়, পেটের ভিতরে, ওই যে আমাদের সাবজেক্ট প্রধানমন্ত্রী যে সেও বাঙালি বাংলাদেশি, আমিও কি ন্যাশনালিটি কি, জমিন পিঠের উপরে সবার একই, বোঝেন নাই, কিন্তু পেটের ভিতরে যাওয়ার পরে কি অবস্থা এটা হলো দেখার দরকার, ওই পেটের ভিতরে যাওয়ার পরে ওরা কি লেখা রাখবে, ইনি প্রধানমন্ত্রী, ফেরেশতারে এটা দেখবে, ওই যে আমার এটা ঘটনা বলি না যে খুলনা খুলনা এখানে বয়ানে গেছি, তো যে ওই সময় যে নতুন নতুন সরকার হইল, তারপর ওই যে মুক্তিযোদ্ধার কমান্ডার যারা তাদেরকে কি দিল ব্যাস, এই যে এখানে লাগানো থাকে দেখছেন একটা বেল লাগানো থাকে এরকম, এখানে লাগাইয়ে তারা যেখানে যায় সেখানে মানুষ তাদেরকে কি করে সম্মান করে ইজ্জত দেয়, আবার মরার করেও কি দেয়, হ্যাঁ গার্ড আপনার পেশ করে, বুঝছেন, এলাকার লোকজন আসে ওই সবাই আসে ডিসি আসে এ আসে তারা কবর দেয়, তো এই একটা বেলা সাক্ষীতে পারে অনেক সুন্দর লম্বা সম্মান মাশাআল্লাহ দাঁড়িয়ে মেহেন্দি দিয়ে লাল বানিয়েছে অনেক সুন্দর মানুষ, তার ওই একটা লাগানো, সে আমার নিকটে এই যে বয়ানের প্রায় সে বসে এসে বসে বলতে হুজুর এটা দেখছেন আমাকে দেখছি, কাজে যে হলো আমি যে কমান্ডার ছিলাম মুক্তিযোদ্ধা তার একটা কি এটা কি বলে যাবে ব্যাস, হ্যাঁ এটা আমি লাগাই রাখি সবাই ইজ্জত করে সম্মান করে, এবং আমাদের মরার পরেও কি দিবে গাড়ার মনার দিবে, তা আমি আপনার একটা কথা জিজ্ঞেস করতে আসছি যে আমরা মরার পরে এখানে তো গাড়ার মনার দিল কবরে কি এটার কারণে আমরা কিছু পাবো হুজুর, আপনাকে বলছি
বেশি কথা নাই, বেশি কথা নাই, এই বেশি কথাই তো মানুষ এইটাই বলবেন না, সেই জন্য তো শিখেছি, এগুলো বলবেন না। কে ভূতে খাবে? আমি যে ভূতে খাবো না এটা জানি আমি, এইটাই তো শিখেছি। ফিক্রি আখেরাত মানে কি? কারণ আমি যে ভূতে খাবো না ওই লোকটা ভূতে খাবে এটা আমি জানি। হইতে পারে ওই লোকটার কোন একটা আমল আল্লাহ তাআলা কবুল করে নিবে, সে ভূতার থেকে বাঁচিয়ে যাবে, আর আমি কোন আমল খারাপ হয়েছে যার কারণে ভূতার ঠেলায় কোনো শেষ নেই, এইটাই তো আমি শিখিয়ে দিয়েছি। ফিক্রে আখেরাত, ফিক্রে আখেরাতের ফিক্রে হইলে কোনো ব্যক্তি নিজেকে বড় মনে করবে না, কোনো ব্যক্তিকে ছোট মনে করবে না। আখেরাতের ফিক্রে যদি পয়দা হয়ে যায়, কথা কি বুঝছেন? তো আমি ওনাকে বললাম যে দেখেন কমান্ডার সাহেব, আমরা বর্তমানে আছি দুনিয়ার পিঠে, যাইতে হবে পেটে, পিঠের স্টাফ ভিন্ন, পেটের স্টাফ ভিন্ন, পিঠের স্টাফ আর পেটের স্টাফ ভিন্ন। এই যে পিঠের স্টাফ যারা তাদের সম্মান দেওয়া না দেওয়ার একটা রোল আছে, পেটের স্টাফ যারা তাদেরও সম্মান দেওয়া না দেওয়ার একটা রোল আছে। এদের রোল অনুযায়ী এরা আপনাকে সম্মান দিচ্ছে, দিতে বাধ্য, কিন্তু এখানের রোল আর পেটের রোল কি না, স্টাফও কি না, এক না। তারাও সম্মান দিবে কিন্তু তাদের রোলে যে সম্মান পায় তাকে দিবে, কথা বুঝছেন? তো পিঠের আমি মনে করেন সম্মান এলাকার কাউন্সিলর, সভাপতি, এই সেই ইত্যাদি ইত্যাদি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এ তো পিঠে। এখানে রোল অনুযায়ী কি পাবো? সম্মান পাবো, কিন্তু পেটের ভিতর সম্মান পাইতে হলে পেটের স্টাফের নিকটে যে রোল আছে সেই রোল অনুযায়ী সম্মান পাওয়ার উপযুক্ত হইতে হবে, কথা বুঝছেন? তা আমি বললাম পেটের স্টাফ ফেরেশতা, তারা আপনার পেটে যাওয়ার সাথে সাথেই ইন্টারভিউ নিবে, কি নিবে? মান রব্বুক আমা দীনুক আমার নবীয়, আপনার ফার্স্ট ইন্টারভিউ। আখেরাতের ঘাটির থেকে সর্বপ্রথম ঘাটি কি? কবর, সেখানে ফার্স্ট ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউতে যদি আপনি তাদের রুল অনুযায়ী পাশ করে যান, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে ঘোষণা করা হবে, তাদেরকে বলা হবে যে আমার বান্দা, এ আমার ইন্টারভিউতে কি করে গেছে, আনসার দাকা আব্দি, আমার বান্দা কি বলছে, সঠিক বলছে, উত্তর সঠিক হয়েছে, তোমরা তাকে ইজ্জত সম্মানের ব্যবস্থা করো। তো ওখানের স্টাফ ভিন্ন, এখানে স্টাফ ভিন্ন, ওখানে রুল ভিন্ন, এখানের রুল ভিন্ন, এখানের লোকেরা আমরা কি গাঁদা ফানা দিবে? কেন? তাদের রুলে পড়ে না, দিলে আরো ক্ষতি। আর যা আরো একজন সাধারণ মানুষ, ওই আমার একটা বলি ছিল ভয় লাগে, সে কমান্ডার ছিল, সাধারণ মানুষ বেচারা তার বাসায় নিয়ে গেলে, তারা করার পরে অনেক ইজ্জত সম্মান করছে, সবাই আসছে, পুলিশ ফুলিশ এসে সেলুট মারছে, সবকিছু করে টেলে দাপন করছে, বুঝলেন না? তো এখানে রুল অনুযায়ী যে সম্মান পাইতে পারে তারা সম্মান দিবে, আর ওইখানে রুল অনুযায়ী ওইখানে স্টাফ যারা সম্মান পাইতে পারে তাদেরকে সম্মান দিবে, আর যারা পাইতে পারে না তাদের হাত করে পড়ায় কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে, কথা বুঝছেন? তো আমি ওই কমান্ডারে বললাম, কমান্ডার এখানে যা পাবে তো পাইয়ে ফেলবেন, কারণ তো হয়ে গেছে, আপনার ব্যাগ লাগাই দিছে, কিন্তু ওইখানের স্টাফের নিকটে ইজ্জত পাওয়ার জন্য যা যা দরকার এখন থেকে শুরু করে দেন, যাতে করে এখানেও ইজ্জত পান, ওখানেও ইজ্জত পান, কথা কি বুঝছেন? হ্যাঁ না বোঝেন নাই, সবাই বুঝছেন? তা আমাদের সামনে এখানে থাকবে না ওখানে থাকবে, আর ওইখানে যাই ব্যক্তির সামনে থাকবে সে ব্যক্তি নিজেকে কখনো বড় মনে করবে না, বরং নিজেকে মনে করবে না হায় আমার কি উপায় হবে, হায় আমার কি উপায় হবে। হয়তো থানবির মতো মানুষ কি বলতেন, হায় না জানে কামতকে দিন আশা ফালি কাকে আহা হবে, জানি না কি উপায় হবে, জানি না কি উপায় হবে, কারণ এখন তো জানা নাই, জানেন কে কে জানে? আপনার কথা আপনি জানেন, আমার কথা আমি জানি, এর কথাই জানি, কি হবে কিছুই বলা যায় না, এই জন্য কোন সময় নিজেকে বড় মনে করা যাবে না। তো আল্লাহকে পাইতে হলে নিজেকে কি করতে হবে, মিটিয়ে দিতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মেটাতে তৌফিক দেন, আপনাদেরকে মেটাতে তৌফিক দেন। এই যে এখান থেকে বের হবেন এই নিয়ত করে যে এতদিন যা কিছু হয়েছে মানুষকে চিল্লা চিল্লি লাফালাফি যাই করছে এই জাহান্নামী এই সেই এগুলো আর বলবেন না, বলে আসছে না, বরং মহব্বতের সাথে কি করবেন মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করবেন, কিসের সাথে মহব্বতের সাথে। বেটা তোর জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অনেকে বলে তুই তোর যে অবস্থা তোর জন্য তো জাহান্নাম কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে, কেমন যেন জাহান্নামের কন্ট্রাক্টর সে। আবার অনেকে জান্নাতের কন্ট্রাক্টর, যারা মনে হচ্ছে জান্নাতে পাঠায় দেয়, নিজেদের তো জান্নাতি মনে করে, আর বন্ধু বান্ধব যাদেরকে পারে কোথায় পাঠায় দেয়, জান্নাতে পাঠায় দেয়। জান্নাতের কন্ট্রাক্টরও কেউ না, জাহান্নামের এটা সম্পূর্ণ আল্লাহ পাক তার কুদরতি হাতের মধ্যে রাখছে। এই জন্য যতদিন পর্যন্ত আমার ব্যাপারে কি না হবে জান্নাতের ফয়সালা না হবে ততদিন পর্যন্ত আমার এদিক সেদিক করার কোনো অধিকার নাই। আর এটা এখন আমরা কেউ জানি না, এটা আমরা কেউ এখন কি জানি না। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই আখিরাতের ফিকির পয়দা করে দেন এবং মিটার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।